نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاء فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। গত দুই আসরে শিশুদের প্রতি স্নেহ, ভালোবাসা ও সম্মানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকের আসরেও আমরা এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আজকের আসরটি উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গেই আছেন।
পবিত্র ইসলাম ধর্ম প্রথম থেকে শিশু অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের যথার্থ মর্যাদায় অভিষিক্ত করে শিশু হত্যায় নিষেধাজ্ঞা জারি করেন। আরব অঞ্চলের যেসব মানুষ কন্যা শিশুকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে আনন্দ উল্লাস করত, ইসলামের নবীর সংস্পর্শে ও দিক নির্দেশনায় তারাই তা পরিত্যাগ করে সভ্য হয়ে ওঠে। এভাবে তিনি কোমলমতি শিশুদের পৃথিবীতে নিরাপদে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি শিশু হত্যা থেকে মানুষকে বিরত রাখতে নানা উপায়ে চেষ্টা চালান। তিনি আল্লাহর নির্দেশ বর্ণনা করেন এবং পবিত্র কোরআনের আয়াত ব্যাখ্যা করে মানুষকে শিক্ষা দেন। মহানবী সবার কাছে আল্লাহর এই বার্তা সুস্পষ্টভাবে তুলে ধরেন যে মহান আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্ব অর্জনের মাপকাঠি হল তাকওয়া ও পরহেজগারী। কে কতটুকু আল্লাহ ভীতু এবং ধর্মপরায়ণ তার উপর ভিত্তি করেই মানুষের গুরুত্ব মূল্যায়ন করা হয়। আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ যার তাকওয়া রয়েছে। এর ফলে ছেলে সন্তানকে বেশি গুরুত্ব দেওয়ার আর কোনো যুক্তি থাকে না।
শিশুদের প্রতি রাসূলে খোদার সীমাহীন স্নেহ ভালোবাসার বহু ঘটনা রয়েছে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দেয়া অবস্থায় হঠাৎ দেখলেন তাঁর শিশু নাতি হাসান আলাইহিসালাম ও হোসেন আলাইহিসালাম তাঁর দিকে দৌড়ে আসতে যেয়ে পা পিছলে পড়ে যাওয়ার অবস্থা। সাথে সাথে খুতবা দেয়া বন্ধ করে মিম্বর থেকে ছুটে এসে তিনি তাদেরকে কোলে তুলে নিলেন। তারপর তাঁদেরকে সামনে বসিয়ে রেখে আবার খুতবা দিতে শুরু করলেন। মসজিদে কোনো শিশু এলে তাকে তিনি সামনে ডেকে নিতেন। তিনি তাঁর সাহাবিদের উদ্দেশ্য করে বলতেন, শিশুদের প্রতি এমন আচরণ করুন যাতে তাদের মধ্যে আত্মসম্মান বোধ সৃষ্টি হয়। শিশুদের কোনো ধরনের আচরণেই কখনো তিক্ত বিরক্ত হতেন না। একবার তিনি একটা শিশুকে কোলে নিয়ে মিষ্টি খাওয়াচ্ছিলেন, এমন সময় শিশুটি হঠাৎ তার কোলে প্রস্রাব করে দিল, কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র বিরক্ত হলেন না, বরং নিজেই পানি দিয়ে ওই স্থানটি ধুয়ে নিলেন।
মহানবী শিশুদের সাথে আনন্দ করে খেলাধুলা করতেন, শুধু তাই নয়, তাদেরকে কোলে নিয়ে তিনি চুমু খেতেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নাতি হাসান আলাইহিসসালামকে চুমু খেলেন। সে সময় তার কাছে আকরা বিন হাবেস উপস্থিত ছিলেন। তিনি তা দেখে বললেন, আমি 10 সন্তানের জনক, কিন্তু আমি কখনো তাদের আদর করে চুমু খাইনি। এ কথা শুনে নবীজি কষ্ট পেয়েছিলেন। রাসুলে খোদা ঘোষণা করেছেন, যে ছোটকে স্নেহ মমতা করে না এবং বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। শিশুর মানসিক বিকাশের জন্য রাসুলে খোদা তাদের সঙ্গে কোমল ব্যবহার নিজে করেছেন এবং অন্যদেরও সদাচার করার নির্দেশ প্রদান করেছেন। তিনি চাইতেন শিশুরা যেন কোনো সময় কষ্ট না পায় বা নির্যাতনের শিকার না হয়। শিশুদের যে কোনো মৌলিক চাহিদা মেটাতে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল।
শিশুদের কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন না করে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহারের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উদ্দেশ্যে বলেছেন, আপনারা শিশু সন্তানদের স্নেহ করুন, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করুন এবং সদাচরণ ও শিষ্টাচার শিক্ষা দিন। অন্যকে জ্ঞান দান করা উত্তম কাজ, কিন্তু শিশুদেরকে জ্ঞান দান করা আরও উত্তম। তাই রাসুল আল্লাহ মানব সন্তানকে সুশিক্ষা প্রদানের নির্দেশ দিয়ে বলেছেন, সন্তানকে সদাচার শিক্ষা দিতে হবে। শিশুদের কোমল ও পবিত্র মনে যদি একবার কোনো খারাপ ধারণা বা ভয়ভীতি প্রবেশ করে, তাহলে তা তাদের মনে থেকে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের সঙ্গে খেলাচ্ছলেও মিথ্যা বলতে বা প্রতারণা করতে নিষেধ করেছেন। শিশুদেরকে কোনো কথা দিলে তা মেনে চলতে বলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিতে নিষেধ করেছেন।
কোনো শিশু দুষ্টুমি করলে রাসুলে খোদা তাকে কড়া শাসন না করে হাসি মুখে শুধরানোর কৌশল গ্রহণ করতেন। শিশুরা ভুল করলে তিনি সেই ভুল শুধরে দিতেন তাদের মতো করে। মনে রাখতে হবে, শিশুরা বড়দের দেখে শেখে, বড়রা যা বলে যা করে তারাও তাই করার চেষ্টা করে। বড়দের আচার আচরণ, কথাবার্তা ও চিন্তা চেতনার প্রভাব শিশুদের উপর পড়ে। এ কারণে হজরত হাসান আলাইহিসালাম ও হজরত হোসেন আলাইহিসালামের আচার আচরণে শিশুকাল থেকেই নবীজির আচার আচরণের প্রভাব লক্ষ্য করা গেছে।
ইতিহাসে এসেছে, একবার শিশু হাসান আলাইহিসালাম ও শিশু হোসেন আলাইহিসালাম মসজিদে নামাজ পড়তে গিয়ে হঠাৎ লক্ষ্য করলেন একজন বৃদ্ধ মুসল্লি ভুলভাবে ওযু করছেন। এই ঘটনা দেখে দুই ভাই বৃদ্ধ মুসল্লির ভুল শোধরানোর সিদ্ধান্ত নিলেন এবং কৌশল অবলম্বন করলেন। তাদের এই কৌশল মুসলমানদের জন্য আদর্শ হয়ে আছে। তারা দুজনই ওই বৃদ্ধ মুসল্লির কাছে গেলেন এবং খুব শ্রদ্ধার সঙ্গে বললেন, দয়া করে আপনি কি একটু আমাদের দুই ভাইয়ের ওযু করা দেখবেন এবং বলবেন যে আমাদের মধ্যে কার ওযু করার পদ্ধতি বেশি সঠিক। তাদের এই আবেদন ওই বয়স্ক মুসল্লি মেনে নিলেন এবং দুই ভাইয়ের ওযু করার পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তাদের ওযু শেষ হওয়ার পর বৃদ্ধ মুসল্লি বললেন, তোমাদের দুজনের ওযুই উত্তম, বরং আমি এতদিন যেভাবে ওযু করেছি তা ছিল ভুল। আমি তোমাদের ওযু দেখে ভুল বুঝতে পেরেছি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই শিশু অধিকার রক্ষায় আরো সোচ্চার হব এই প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, ওই আসরেও আপনাদের সঙ্গ পাবো এ প্রত্যাশা রইল।
সোনালী সময়।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 25তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমান যুগে যুব সমাজ, বিশেষ করে মুসলিম বিশ্বের যুব সমাজ, ব্যাপক মাত্রায় সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। অভিভাবক ও বয়স্কদের উদাসীনতা এ আগ্রাসনের প্রভাবকে দিনকে দিন করছে তীব্রতর। বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার নিজের বা সন্তানদের শরীরের জন্য উপযুক্ত খাদ্য গ্রহণকে গুরুত্ব দিলেও মনের খাদ্য বা আত্মার খাদ্যগুলো দূষণমুক্ত বা পবিত্র কিনা সে বিষয়ে মোটেই তেমনটা সচেতন নন। দৈনিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ও জীবনের নানা ক্ষেত্রে দুর্নীতি আর অনাচারের অন্যতম বড় কারণ হল সাংস্কৃতিক আগ্রাসন। সমাজের সব শ্রেণীর মানুষ সহ যুব সমাজের উদ্দেশ্যে প্রতিনিয়ত নানা ধরনের অযৌক্তিক ও অসত্য তথ্য আর চিন্তাধারার বোমাবর্ষণে ব্যবহার করা হচ্ছে নিত্য নতুন তথ্য প্রযুক্তি ও মিডিয়া। তবে এইসব মিডিয়ার মাধ্যমে চালানো সাংস্কৃতিক আগ্রাসন যুব সমাজকে খুব বেশি মাত্রায় বিপদগামী করছে। আর একটি দেশের যুব সমাজ যদি বিভ্রান্ত হয়, তাহলে সে জাতির উন্নতি ও সৌভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। মুসলিম দেশগুলোকে পিছিয়ে রাখার জন্য পশ্চিমা শক্তিগুলো সহ ইসলামের শত্রুরা তাই দেশে দেশে জোরদার করেছে সাংস্কৃতিক আগ্রাসন।
সাংস্কৃতিক আগ্রাসন সফল হলে একটি জাতি হারিয়ে ফেলে তার আত্মপরিচিতি ও মর্যাদা, ফলে ওই জাতির লোকদের মন মগজ ওই আগ্রাসী জাতির শোষণ ও লুণ্ঠনের বিরুদ্ধে আর সক্রিয় থাকে না। ভারত উপমহাদেশের কথায় ধরা যাক, এ অঞ্চলে ইংরেজ উপনিবেশবাদীদের মাধ্যমে প্রচলিত কথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা তথা পশ্চিমা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রায় 200 বৎসর আগে লর্ড ম্যাকলে বলেছিলেন, আমরা জানি যে একদিন আমাদেরকে ভারতবর্ষ ত্যাগ করতে হবে এবং ভারতবর্ষ একসময় স্বাধীন হবে, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতীয়দের মন মগজকে এমনভাবে ধুলাই করে যাব যে তাতে তাদের কালো বা বাদামি চামড়া আমাদের মতো সাদা না হলেও তারা আমাদের মতোই আচার আচরণ বা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠবে, ফলে তাদেরকে দিয়েই আমাদের স্বার্থ হাসিলের কাজ অব্যাহত থাকবে। অর্থাৎ ভাষা ও শিক্ষাও সাংস্কৃতিক আগ্রাসনের তথা শোষণের অন্যতম প্রধান মাধ্যম।
ইংরেজ উপনিবেশবাদীরা অধিকৃত অঞ্চলে তাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জনগণের মধ্যে পাশ্চাত্য প্রেম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মুসলমানদের মাদ্রাসার সিলেবাসের মধ্যেও তারা কথিত শ্রেষ্ঠ সভ্যতা হিসেবে পশ্চিমা সভ্যতার গুণগান তুলে ধরার চেষ্টা করেছে। ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিগুলো একই ধরনের কাজ করেছে এশিয়া ও আফ্রিকার নানা অঞ্চলে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
নব্য উপনিবেশবাদী শক্তিগুলো এখন সরাসরি দেশ দখল করে জাতিগুলোর উপর তাদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার কৌশলকে খুব একটা আর ব্যবহার করে না, বরং তারা প্রচার যুদ্ধ ও সাংস্কৃতিক আগ্রাসনের মতো কোমল যুদ্ধের মাধ্যমেই দেশগুলোর মানুষের মনোজগতের উপর উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টাকে বেশি গুরুত্ব দেয়। পশ্চিমাদের প্রভাবিত শিক্ষা ব্যবস্থার কল্যাণে উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে পশ্চিমাপন্থী বা পাশ্চাত্য পূজারী তৈরির কারখানা, আর এসব হামলার প্রথম শিকারী হয় যুব সমাজ। ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে সাংস্কৃতিক আগ্রাসন হল কোনো একটি রাজনৈতিক বা অর্থনৈতিক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর রাজনৈতিক বা অর্থনৈতিক লক্ষ্যগুলো হাসিলের জন্য এবং কোনো একটি জাতিকে নতজানু করার জন্য ওই জাতির সাংস্কৃতিক ভিত্তিগুলোর উপর আঘাত হানা। এসব গোষ্ঠী টার্গেটকৃত জাতির মধ্যে তাদের পছন্দের নতুন নতুন কিছু ধারণা বা সংস্কৃতি ছড়িয়ে দেয়, যাতে এইসব সংস্কৃতি বা ধারণাগুলো স্থানীয়দের সংস্কৃতির জায়গা দখল করে নেয়, আর এ লক্ষ্যে বল প্রয়োগও করা হয়। ভুল সংস্কৃতি, অনাচার ও নৈরাজ্যের মাধ্যমে যুব সমাজকে স্থানীয় সমাজের সংস্কৃতির বিরোধী করে তোলায় তাদের উদ্দেশ্য, আর এ লক্ষ্যে পরিচালিত শত্রুদের কাজগুলোই হল সাংস্কৃতিক আগ্রাসন।
ইরানের সর্বোচ্চ নেতার মতে পশ্চিমারা কেবল সাংস্কৃতিক আগ্রাসনই চালাচ্ছে না, তারা কখনো কখনো সাংস্কৃতিক হত্যাযজ্ঞ, সাংস্কৃতিক লুণ্ঠন বা দস্যুবৃত্তি ও সাংস্কৃতিক গণহত্যাও চালাচ্ছে। অনভিজ্ঞ যুব সমাজ পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে অনেক সময় সত্য ও মিথ্যার স্বরূপ বুঝতে ব্যর্থ হচ্ছে বা এ বিষয়ে গোলক ধাঁধার শিকার হচ্ছে, আর এ থেকে বোঝা যায় যুব সমাজে সাংস্কৃতিক আগ্রাসনের সবচেয়ে বড় শিকার। তাই যুব সমাজের মধ্যে খোদাভীতি বা তাকওয়ার প্রসার জরুরি, যাতে তারা বিভ্রান্ত নেতাদের অনুসারী না হয়। নিজ জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা না থাকলেও মানুষ সহজেই বিজাতীয়দের সাংস্কৃতিক আগ্রাসনের কাছে নতজানু হয়। মুসলিম জাতিগুলো রয়েছে নিজস্ব উন্নত সভ্যতা ও সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান ও রাষ্ট্রীয় অনেক গৌরবের অধিকারে ছিলেন মুসলমানরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আহলে বাইতের কাছ থেকেও মুসলিম সমাজ পেয়েছে জ্ঞানের এক ব্যাপক সম্পদ। যদি তাঁদের রেখে যাওয়া জ্ঞানগুলো তুলে ধরা হয় তাহলে বিশ্বের সবাই হয়ে পড়বেন এই নিষ্পাপ ইমামগণের অনুসারী। সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার আরেকটি বড় পন্থা হল পবিত্র কোরআনের অনুসরণ।
পবিত্র কোরআন অতীত জাতিগুলোর বিচ্যুতি ও সত্য ইতিহাস তুলে ধরে, তবে যুব সমাজের কাছে তাদের পছন্দনীয় পরিবেশে সত্যগুলোকে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। এজন্য চলচ্চিত্র সহ নানা নতুন মিডিয়া ও প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে। সরাসরি সামরিক আগ্রাসন একটি জাতিকে জাগিয়ে তুললেও সাংস্কৃতিক আগ্রাসন একটি জাতিকে হতাশ বা নিষ্ক্রিয় করে দেয়। দ্বিতীয় পন্থা হচ্ছে নীরব লুণ্ঠনের মতো। প্রকাশ্য আগ্রাসনের লক্ষ্য হয় ভূমি, আর সাংস্কৃতিক আগ্রাসনের লক্ষ্য হয় নৈতিকতা ও ধর্ম। তাই যুব সমাজকে এইসব বিষয়ে সচেতন হতে হবে এবং তাদেরকে গড়ে তুলতে হবে প্রকৃত খোদা বিশ্বাসী হিসেবে এবং নিজস্ব সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাসী হিসেবে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালি সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী আসরে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ দিতে ভুলবেন না।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। প্রথমেই 18 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم
الله নিজেই সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহে নেই। তারা সবাই আল্লাহর সুবিচারে আস্থা স্থাপনকারী। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
এই আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের উদ্দেশ্য করে বলা হয়েছে, কাফেরদের অবিশ্বাস ও মুশরিকদের অংশীবাদিতা যেন তোমাদেরকে নিজেদের বিশ্বাসের প্রতি সন্দিহান না করে, কারণ প্রকৃত জ্ঞানী ও যুক্তিবাদী মানুষেরা আল্লাহর একত্বের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও তারা এ সাক্ষ্য দেয় যে বিশ্বজগতের ব্যবস্থাপনা ন্যায় বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং এক্ষেত্রে কোনো বাড়াবাড়ি লক্ষ্য করা যায় না, আর এই বিষয়টি নিজেই আল্লাহর একত্বের সাক্ষ্য বহন করছে। অর্থাৎ আল্লাহ এ বিশ্বজগতের যা কিছুই সৃষ্টি করেছেন, যেমন আকাশ, ভূমি, পাহাড়, নদী, সাগর, উদ্ভিদ, পশু পাখি ইত্যাদি, সবই একই ব্যবস্থার অধীনে পরিচালনা করছেন। আর এসবই কার্যত আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছে এবং ফেরেশতারাও আল্লাহর কর্মী বাহিনী হিসেবে জগৎ পরিচালনায় নিয়োজিত থেকে আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছে। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, বিশ্বজগতের শৃঙ্খলা ও বিভিন্ন সৃষ্টির মধ্যে সমন্বয় আল্লাহর একত্বের সুস্পষ্ট এবং সর্বোৎকৃষ্ট প্রমাণ। দ্বিতীয়ত, জ্ঞান তখনই উপকারী বা কল্যাণকর হয় যখন তা মানুষকে আল্লাহমুখী করে, আর ঈমান তখনই গুরুত্ব পায় যখন তা হয় জ্ঞান ও যুক্তিভিত্তিক। এবারে সূরা আলে ইমরানের 19 ও 20 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد।
নিঃসন্দেহে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। যাদেরকে ধর্মগ্রন্থ সমূহ দেয়া হয়েছে তাদের কাছে জ্ঞান বা কোরআনের আসার পর তারা শত্রুতা ও হিংসা ছাড়া অন্য কোনো কারণে এর সত্যতার ব্যাপারে মতভেদ করেনি। যে আল্লাহ নিদর্শনগুলো অবিশ্বাস করে তার মনে রাখা উচিত, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে নবী, যদি তারা আপনার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, তবে আপনি বলুন, আমি ও আমার অনুসারীরা আল্লাহর কাছে আমাদের মাথা সমর্পণ করেছি, এবং যাদের গ্রন্থ দেয়া হয়েছে এবং যারা নিরক্ষর মুশরিক তাদেরকে বলুন, তোমরাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? এরপর যদি তারা আত্মসমর্পণ করে তাহলে নিশ্চয়ই সুপথ পাবে, আর যদি অস্বীকার করে তাহলে শুধু বাণী পৌঁছে দেয়াই আপনার দায়িত্ব। আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা লক্ষ্য করেন।
এরপর হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামের যুগে কিংবা অন্যান্য নবীদের যুগে মানুষের দায়িত্ব ছিল আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে তাদের বিশ্বাস করা, তাদের আনুগত্য করে এবং তাদের কাছে অবতীর্ণ বইয়ের প্রতিও ঈমান আনা। কিন্তু পবিত্র কোরআন অবতীর্ণ হবার পর ইসলামের নবীর প্রতি বিশ্বাস আনা ও এই ধর্মের বিধান মেনে চলা সবার দায়িত্ব হয়ে পড়ে। অথচ ধর্মীয় ও বর্ণ বিদ্বেষের কারণে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়নি এবং এই ধর্মকে সত্য বলে স্বীকারও করেনি। এই আয়াতে আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলা হয়েছে, যদি তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায় তাহলে তারা যেন ইসলাম ধর্মে দীক্ষা নেয়, কারণ যে আল্লাহ তাদের কাছে ঈসা ও মুসা নবীকে পাঠিয়েছেন তিনি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনোনীত করে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার পরও যদি তারা ঈমান না আনে তাহলে ইহকাল ও পরকালে আল্লাহর শাস্তির জন্য তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহ যে তাদের ধারণার চেয়েও দ্রুত সময়ে মানুষের কর্মতৎপরতার হিসাব নেবেন সেটাও তাদের জানিয়ে দেয়া হয়েছে। এরপর ইসলামের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কাফের ও মুশরিকদের ঈমানদার করার জন্য অনর্থক তাদের সাথে ঝগড়া ও দ্বন্দ্বে যাবার মতো কষ্ট করার দরকার নেই, কারণ তাদের দায়িত্ব হল শুধু আল্লাহর বাণী জনগণের কাছে পৌঁছে দেয়া, যাতে মানুষ সত্যকে বুঝতে পারে। তাই যার ইচ্ছা হবে সে নিজেই সত্যকে গ্রহণ করবে, এবং যারা জেনে শুনেও যে কোনো কারণে সত্য ধর্ম গ্রহণ করবে না তাদের সাথে আলোচনা নিরর্থক। তাদের বিষয় আল্লাহর হাতে ছেড়ে দিন, আল্লাহ তার সৃষ্টির অবস্থা ভালোভাবে দেখেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, অধিকাংশ মতবিরোধের উৎস হল হিংসা ও বিদ্বেষ। অজ্ঞতা ও বাস্তবতা সম্পর্কে না জানার কারণে খুব কমই মতভেদ দেখা দেয়। দ্বিতীয়ত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম, তাই অন্যান্য ঐশী গ্রন্থের অনুসারী হবার দাবিদাররা যদি সত্যই আল্লাহর কাছে আত্মসমর্পিত হতে চায় তাহলে তাদেরকে এখন থেকে শুধু ইসলাম ধর্মই মেনে চলতে হবে। তৃতীয়ত, উদ্ধত বা গোঁড়াপন্থী লোকদের সাথে দ্বন্দ্ববিবাদ করা নয়, বরং যুক্তি তুলে ধরাই আমাদের দায়িত্ব। চতুর্থত, ধর্মবিশ্বাস গ্রহণের ক্ষেত্রে মানুষ স্বাধীন এবং জোর করে কারো ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেয়া নিষিদ্ধ। অবশ্য যারাই যে পথেই বেছে নিক না কেন, ওই পথের ভালো বা মন্দ পরিণতিকে ভোগ করতেই হবে। এবারে সূরা আলে ইমরানের 21 ও 22 নম্বর আয়াতের তিলাওয়াত শুনব।
إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين
যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং ন্যায়পরায়ণতার নিদর্শনকারী যেসব মানুষকে হত্যা করেছে তাদেরকে সুনিশ্চিত যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয় লোকেই বিনষ্ট হয়ে গেছে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও নেই।
পূর্ববর্তী আয়াতে কাফের ও মুশরিকদের হিংসা ও বিদ্বেষের স্বরূপ তুলে ধরার পর এই দুই আয়াতে সত্য গোপন ও অবিশ্বাসের করুণ ও নোংরা পরিণতির কথা বলা হয়েছে। আসলে মানুষ তাদের চিন্তা ও বিশ্বাস অনুসারে কাজ করে। যারা চিন্তাগত ক্ষেত্রে সত্য গ্রহণ করতে প্রস্তুত নয়, তারা সত্যের পক্ষে কাজ তো করেই না, বরং যারা সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করছে তাদের সাথে বিরোধিতা করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করে। এদের হাত নিরপরাধ লোকদের রক্তে রঞ্জিত এবং এরা ন্যায় বিচারকামী মানুষের নেতাদেরকে হয় হত্যা করে কিংবা তাদের হত্যা করার অনুমতি দেয়, অথবা তারা নিহত হলে খুশি হয়। এটা সুস্পষ্ট যে সত্যের বিরুদ্ধে চিন্তায় ও কাজে তাদের এই বিরোধিতার ফলে তারা যদি জীবনে কোনো ভালো কাজ করেও থাকে তবুও তা হবে নিষ্ফল। এদের অবস্থা হচ্ছে এমন লোকের মতো যে কিছুকাল কোনো ব্যক্তির সেবকের কাজ করার পর ওই ব্যক্তির সন্তানকেই হত্যা করে। নিঃসন্দেহে এমন নোংরা কাজ তার অতীতের সমস্ত ভালো কাজকে অর্থহীন ও নিষ্ফল করে দেয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, সত্যকে গোপন রাখার জন্য কোনো কোনো মানুষ নবীকে পর্যন্ত হত্যা করেছে, তাই আমাদেরকেও বিকৃত চিন্তাধারার ব্যাপারে সাবধান হতে হবে, কারণ বিপজ্জনক কাজের মূল উৎস হল বিকৃত বিশ্বাস। দ্বিতীয়ত, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সত্যের পক্ষে আহ্বান জানানো এবং জাগরণ জরুরি, যদিও এর ফলে শহীদ হওয়ার সম্ভাবনাও থাকে। যেমন ইমাম হুসাইন বিন আলী আলাইহিসালাম ও তার সন্তানেরা সত্যের আহ্বানের কারণে শহীদ হবেন এটা নিশ্চিতভাবে জেনেও সত্যের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। তৃতীয়ত, কোনো কোনো পাপ বজ্রপাতের মতোই মানুষের পুণ্যের বাগানের সমস্ত গাছকে এক মুহূর্তের মধ্যেই ভস্মীভূত করে দেয়, তখন দুঃখ করার মতো অবকাশও থাকে না। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আমরা শোনাব মাছখোর মুরগির গল্প। প্রাচীন রূপকথার সংকলন কালিলা ও দেমোনা থেকে নেওয়া হয়েছে এই গল্পটি। এই গল্পটিও আপনাদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। তো চলুন শোনা যাক গল্পটি।
একটা পুকুরের পাড়ে বসেছিল একটা সারস পাখি। সারস অনেকটা বকের মতোই, তবে ঠোঁটটা আরেকটু চওড়া এবং লম্বা। উভয় পাখি মাছ শিকার করে জীবন ধারণ করে। সারস পাখিটি তীরে বসেই ক্লান্ত অবসন্ন দৃষ্টি দিয়েছিল পুকুরের পানির ভেতর ঘুরে বেড়ানো মাছগুলোর দিকে। ছোট বড় কত রকমের কত শত মাছ মনের আনন্দে নিশ্চিন্তে সাঁতার কেটে বেড়াচ্ছে। আহ, কত স্বাধীন তারা! সারসের খুব অনুতাপ হচ্ছিল, আক্ষেপ হচ্ছিল। আক্ষেপ তার মাছের স্বাধীনতার জন্যে নয়, বরং তাদের স্বাধীনতা নষ্ট করে ভোগ করতে না পারার কষ্টের কারণেই দুঃখ হাপিত্যেষ। কিভাবে ভোগ করবে? এখন তো আর সেই যৌবনকাল নেই, শরীরে শিকার করার মতো সতেজতা নেই, চনমনে ভাবটাও নেই। বয়স হয়ে গেছে সারসের, এতই বৃদ্ধ হয়ে পড়েছে যে ছোট্ট মাছটিকে পর্যন্ত শিকার করার শক্তি এখন তার আর নেই। খাবে কিভাবে? প্রশান্ত চোখগুলো তার সে কারণেই ম্লান হয়ে আসছে।
অথচ ওই ম্লান চোখের আড়ালে ছিল তার ভোগ করতে না পারার বেদনা। এভাবে যদি চলতে থাকে তাহলে তো না খেয়ে না দে অভুক্ত থেকেই মারা পড়তে হবে। কিন্তু সে কি করে হয়, যতক্ষণ দেহে আছে প্রাণ করে যেতে হবে চেষ্টা প্রচেষ্টা পর্বত সমান। হাল ছেড়ে দিলে তো চলবে না, বার্ধক্যকে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে জয় করতে হবে। শারীরিক শক্তি দিয়ে না হোক অন্য কোনো মেধাবী কৌশল প্রয়োগ করে হলেও খাবারের আয়োজন করতে হবে। পেটে তো কিছু দিতে হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? পানির দিকে অপলক দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে থেকেই এসব ভাবছিল সারস পাখি।
পুকুর পাড়ের একটা কাঁকড়ার গর্তের মুখে দাঁড়িয়ে আহা ও শব্দ করল সারস। কাঁকড়া তার ঘর থেকে বেরিয়ে এসে সারসকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, তোমাকে এরকম বিমর্ষ ক্লান্ত লাগছে কেন? সারস কাঁকড়াকে বলল, কি আর বলবো, আমার জীবনের সকল হাসি আনন্দ শেষ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাই দূরেও কোথাও না গিয়ে এই পুকুরটার তীরেই এখন জীবন কাটাচ্ছি। ভালোই তো কাটছিল, কোনো সমস্যাই ছিল না যখন যা যুক্ত খেতাম, কিন্তু এখন দেখছি বাঁচার আর কোনো সুযোগ নেই। কাকড়া জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? সারস বলল, আজ দুজন মাছ শিকারী এই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, পুকুরের দিকে তাকিয়ে তারা মাছগুলোকে দেখে বলল দু তিন দিন পর তারা এই পুকুরের মাছ শিকার করতে আসবে। কোনো এক হ্রদে নাকি মাছ ধরতে গেছে, সেখানে মাছ ধরা শেষ করেই তারা এখানে আসবে এবং সব মাছ ধরে নিয়ে যাবে।
সারসের কথা শুনে কাঁকড়া খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেল। সে তাড়াতাড়ি মাছেদেরকে খবরটা পৌঁছিয়ে দিল। মাছেরা তো এ খবর শুনেই ভড়কে গেল। তারা কি করবে ভেবে না পেয়ে কাঁকড়ার চারপাশে সমবেত হল। একটি মাছ বলল, এখন এই পুকুর থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব? আমরা তো নিজেরা পারব না অন্য কোনো পুকুরে যেতে। আমাদেরকে সাহায্য করতে পারে কেবল সারস পাখি, তার কাছে যাওয়া দরকার। এই বলে মাছেরা কাঁকড়ার সাথে পুকুর পাড়ে এলো সারসের সাথে পরামর্শ করতে। সারস তো এক বুক বিষণ্ণতা বুকে নিয়ে বেকার নিঃসঙ্গ বসেছিল পুকুর পাড়ে, তাই মাছের সমবেত মিছিল দেখে খুশি হয়ে গেল।
মাছেরা সারসকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় মাছ শিকারীরা কবে নাগাদ এখানে আসতে পারে? সারস এতক্ষণ তার পাখা দুটো বিস্তার করে রেখেছিল, এবার পাখা গুটিয়ে নিয়ে বলল, একেবারে সঠিক দিনক্ষণ বলতে পারবো না, তবে যেরকম শুনেছি সম্ভবত দু একদিনের মধ্যেই আসতে পারে। মাছেরা বলল, আচ্ছা তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারো? অপেক্ষার প্রহর গুনতে থাকা সারস বলল, হ্যাঁ অবশ্যই অবশ্যই, জানি আমাদের মাঝে শত্রুতা আছে, কিন্তু বিপদের সময় কি আর সেসব মনে রাখতে হয়, পরস্পরকে সাহায্য করতে হয়। আমি আরেকটা পুকুরের কথা জানি,
এখান থেকে একটু দূরে ওই পুকুরটা বেশ নিরাপদ, কোনো শিকারি যেতে পারবে না সেখানে। কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর শরীরে শক্তি নেই, তোমাদেরকে একেবারে নিয়ে যেতে পারবো না। আমি এক এক করে নিয়ে যাব, তাতে অন্তত দুদিন সময় লেগে যেতে পারে।
মাছেরা রাজি হয়ে গেল এবং সারস পাখি তার কাজ শুরু করে দিল। প্রতিদিন দুবার কয়েকটা করে মাছ নিয়ে যেতে লাগলো এবং বুঝতে পেরেছেন নিশ্চয় তাদেরকে কি করা হয়। বেশ কয়েকটা দিন ভালোই কাটল সারসের, তাজা তাজা মাছ খেয়ে যেন প্রাণ ফিরে পেল সে। কয়েকদিন পর কাঁকড়া বলল, চলো তো নতুন হ্রদে যাই, মাছগুলো সেখানে কেমন আছে খোঁজ খবর এনে তাদের বন্ধুদের জানাই। সারস মনে মনে বলল, কাঁকড়া যেভাবে মাছের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে সমস্যা হতে পারে, ও যদি আসল ঘটনা জেনে ফেলে তাহলে অন্যান্য মাছকে বলে দেবে এবং তারা আর আমাকে বিশ্বাস করবে না। অতএব কাঁকড়াকেও মাছের মতো একই রকম ভাগ্য বরণ করানো হলে নিশ্চিন্ত থাকা যায়। আমাকে আর ডিস্টার্ব করার কেউ থাকবে না, আমার অপকর্মেরও সাক্ষী থাকবে না। তাই সে কাঁকড়াকে বলল, খুব ভালো চিন্তা তো।
এই বলেই সারস কাঁকড়াকে পিঠে চড়িয়ে উড়াল দিল আকাশে। সারস চেয়েছিল কাঁকড়াকে উপর থেকে এমন একটা জায়গায় ফেলে দেবে, কিন্তু কাঁকড়া ছিল বেশ সচেতন। সে টিলার উপর মাছের কাঁটা দেখতে পেয়েছিল, দেখে বুঝতে পেরেছিল সারস মাছদের সাথে প্রতারণা করেছে, সাহায্য করার বাহানায় বেচারা মাছগুলোকে খেয়ে ফেলেছে। কাঁকড়া আরও বুঝতে পেরেছিল যে তার জীবনও মাছেদের মতোই ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নিল সে প্রতিশোধ নেবে। এই ভেবে কাঁকড়া তার কাঁচির মতো ধারালো আর সারাসির মতো কঠিন অস্ত্র দুটি দিয়ে সারসের গলায় বেড়ি পরালো এবং চাপ দিতে লাগল। সারসের দম বন্ধ হয়ে গেল এবং উভয়ই নিচে মাটিতে পড়ে গেল।
কাঁকড়া যখন নিশ্চিন্ত হল সারস মরে গেছে, বেড়ি খুলে ফেলল। তাড়াতাড়ি করে মাছেদের কাছে ফিরে গিয়ে সারসের প্রতারণার কথা এবং তার মৃত্যুর কথাও জানাল। মাছেরা তাদের সঙ্গী সাথীদের হারানোর বেদনায় যন্ত্রণাকাতর হয়ে পড়ল। তবে অনেক প্রাণের বিনিময়ে তারা শিখল, শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই এবং শত্রুর কাছে কখনো কোনো রকম কল্যাণ আশা করতে নেই।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরান ও ইসলামের বিরুদ্ধে পশ্চিমা প্রচারণার রহস্য শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ইরানের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর পশ্চিমা প্রচেষ্টায় মোটেও ভাটা পড়েনি। পাশ্চাত্য ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার একক বলয় গড়ে তুলতে চায়। ইসলামী এই রাষ্ট্র ও তার মিত্র লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে একঘরে করার জন্য তারা এ অঞ্চলে আরব সরকার ও ইহুদিবাদী ইসরায়েলকে জোটবদ্ধ করছে। মূলত এ উদ্দেশ্যেই মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জিকির তুলেছে এবং হামলা চালিয়েছিল ইরাকে। পশ্চিমা বিশ্লেষক রিচার্ড হাস মনে করেন, পাশ্চাত্য ইরান সম্পর্কে আতঙ্ক ছড়াচ্ছে এই চিন্তার ভিত্তিতে যে তেহরান মধ্যপ্রাচ্যের শক্তিগুলোকে পদানত করতে চায় ও এই অঞ্চলে নিজের একক কর্তৃত্ব কায়েম করতে চায়। তাই পাশ্চাত্য মধ্যপ্রাচ্যের সরকারগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে। আসলে এই চিন্তা নিয়েই সৌদি সরকার একটি বহুজাতিক ও আঞ্চলিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে।
অস্ত্র ব্যবসা হচ্ছে ইরান আতঙ্ক ছড়িয়ে দেওয়ার আরেকটি বড় লক্ষ্য। মার্কিন সরকার ইরানি জুজুর ভয় দেখিয়ে 2007 সালে সৌদি সরকারের সঙ্গে 2000 কোটি ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করে। এরই ভিত্তিতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতেও অস্ত্র বিক্রির সুযোগ নিচ্ছে মার্কিন সরকার ও ইহুদিবাদ ইসরায়েল। ইরান ও তার ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে আরব সরকারগুলোকে অস্ত্র কেনার প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে পাশ্চাত্য। সৌদি ও পারস্য উপসাগরীয় কয়েকটি রাজতান্ত্রিক সরকার 10 বছরের চুক্তির আওতায় ওয়াশিংটন থেকে নতুন নতুন উন্নত ও আধুনিক অস্ত্র কিনছে। এসবের মধ্যে $100 কোটি মূল্যের মার্কিন F-18 এবং F-15 রয়েছে। 10 থেকে 20 বছর ধরে এইসব অস্ত্রের মেরামত ও সংরক্ষণের জন্যও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কুয়েত সরকারের কাছ থেকে বাড়তি প্রায় $50,000 কোটি অর্থ পাবে মার্কিন সরকার।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সরকার সৌদি আরবের কাছে $60,000 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেছে। এছাড়াও সৌদি নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রকে আধুনিক করার লক্ষ্যে আরও $100,000 চুক্তি স্বাক্ষরের জন্য রিয়াদের সঙ্গে আলোচনা করছে মার্কিন সরকার। পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম বসিয়ে বিপুল অর্থ আয়ের ব্যবস্থা করছে ওয়াশিংটন।
ইরানের সরকারি ও রাজনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে চায় পাশ্চাত্য। আমূল পরিবর্তন আনা সম্ভব না হলেও ইরান সরকারের আচরণে পরিবর্তন আনতে পারবে বলে পাশ্চাত্য আশাবাদী। আর এ লক্ষ্য নিয়েই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1929 নম্বর প্রস্তাব পাশ করিয়েছিল পাশ্চাত্য। ইসলামী ইরানের উপর ব্যাপক ও বিস্তৃত নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয় এই প্রস্তাবের মাধ্যমে। ইরানের ইসলামী আদর্শ কোনো কাজে আসছে না এই ধারণাটিকে ইসলামী এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠা করতে চায় মার্কিন সরকার। এ লক্ষ্যে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে মার্কিন নিয়ন্ত্রিত নানা গণমাধ্যম ও ইন্টারনেট নেটওয়ার্ক।
ইরান সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দিয়ে পাশ্চাত্য বিশ্বের কাছে ও বিশেষ করে মধ্যপ্রাচ্যে এটা তুলে ধরতে চায় যে ইরানকে কোণঠাসা করার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা জরুরি এবং আরব সরকারগুলোর উচিত বিপুল মাত্রায় পশ্চিমা অস্ত্র কেনা। পাশ্চাত্য ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়ানোর জন্য গোপনে মদত দিয়ে গড়ে তুলেছে নানা সন্ত্রাসী গোষ্ঠী। এইসব গোষ্ঠী মূলত মার্কিন সরকার ও ইসরায়েলের স্বার্থের অনুকূলেই তৎপর রয়েছে। দায়েশ বা আইএসআইএলের মতো তাকফিরি ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলা হয়েছে ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি স্বার্থ রক্ষার তাগিদে। পশ্চিমাদের এই ষড়যন্ত্রে শরিক রয়েছে প্রতিক্রিয়াশীল কয়েকটি আরব ও তুর্কি সরকার। একদল পশ্চিমা বিশ্লেষক ও বিশেষজ্ঞ স্বীকার করছেন যে পাশ্চাত্যের প্রধান শত্রু হিসেবে তুলে ধরা হচ্ছে দায়েশকে। শীতল যুদ্ধের সময় কমিউনিজমকে পাশ্চাত্যের প্রধান শত্রু বলে প্রচার করা হতো।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণবাদ বিষয়ের গবেষক অধ্যাপক র্যামন গ্রস ফোগল হচ্ছেন এমনই একজন বিশ্লেষক। তিনি বলেছেন, দায়েশ কেবল মধ্যপ্রাচ্যে নৈরাজ্য ও সহিংসতা ছড়িয়ে দিচ্ছে না, তার সন্ত্রাস ইউরোপেও আঘাত আনছে, ফলে পশ্চিমাদের নানা স্বার্থ হাসিলের খুব মোক্ষম অজুহাতে পরিণত হয়েছে দায়েশ। পশ্চিমারা দায়েশকে মুসলমানদের অভ্যন্তরীণ সংঘাতের ফল হিসেবেও প্রচার করতে চায়। প্যারিসে দায়েশের সন্ত্রাসী হামলার পর ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে পুঁজি করে ইসলাম বিদ্বেষী প্রচারণা জোরদার করেছেন। তিনি আমেরিকায় মুসলমানদের অভিবাসন ঠেকাতে বলেছেন। ট্রাম্প দাবি করেছেন, 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর মার্কিন মুসলমানরা উল্লাস প্রকাশ করে, অর্থাৎ দেখুন মুসলমানরা কতই না হিংস্র।
পাশ্চাত্যের চলচ্চিত্র মাধ্যম হলিউডের সিনেমাগুলোতেও মুসলমানদের সন্ত্রাসী ও ইসলামকে সন্ত্রাসবান্ধব ধর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা শুরু হয় সেই 80-এর দশক থেকেই। মুসলমানরা পাশ্চাত্যকে ধ্বংস করতে চায় এমন ধারণা তুলে ধরা হচ্ছে হলিউডের নানা সিনেমায়। একই কাজে ব্যবহার করা হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেটের নানা গেমকে। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর পশ্চিমা প্রচারের যন্ত্রগুলোর এই জাতীয় প্রচারণা জোরদার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম দেশগুলোর মধ্যে সহিংসতা, বিভেদ ও অনৈক্য ছড়িয়ে দেওয়ার জন্য শিয়া সুন্নি মতপার্থক্যকে অপব্যবহার করছে পশ্চিমা সরকারগুলো। তারা এ কাজেও ইন্টারনেট সহ নানা প্রচার মাধ্যমকে ব্যবহার করছে। উল্লেখ্য, ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই এ বিষয়টিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা শক্তিগুলো।
পশ্চিমা শক্তিগুলোর সহযোগী ও সেবাদার সরকারগুলো ইরানের স্বৈরাচারী শাহ সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখত। শাহ একজন শিয়া হওয়া সত্ত্বেও মার্কিন সরকারের আঞ্চলিক প্রধান সেবাদাস ছিল বলে আরব রাজাবাদশারা সে সময় ইরানের সঙ্গে খুব সুসম্পর্ক রাখত এবং শাহকে তাদের আঞ্চলিক নেতার মর্যাদা দিত। কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের পর মার্কিন ইঙ্গিতে এ অঞ্চলের রাজাবাদশাহ ও সেবাদার সরকারগুলো ইহুদিবাদ আর সাম্রাজ্যবাদ বিরোধী এবং ফিলিস্তিনি জাতিসহ সব মুসলিম জাতির সহযোগী ইরানের ইসলামী বিপ্লবী সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի